ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গিবাদ দমন এবং মোকাবেলায় পুলিশ এবং ওলামা সমন্বয় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে প্রদীপ জ্বালিয়ে ক্রিসমাস উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই ব্যাপকতর করার লক্ষ্যে কুর্দিদের সঙ্গে আলোচনার জন্য ইরাকের উত্তরাঞ্চলে গিয়ে পৌঁছেছেন। কার্টারকে ইরবিল বিমানবন্দরে স্বাগত জানান ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উপপ্রধানমন্ত্রী কুরাদ তালাবানি। পরে তিনি কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গে দেখা করবেন এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনী পরিদর্শন করবেন। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন লড়াইয়ে ইরাকি কুর্দিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। আইএস এরই মধ্যে একাধারে পরাস্ত হয়েছে, কিন্তু এখনও তারা সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে। আজ কাটার সংবাদদাতাদের বলেন যে কুর্দি পেশমার্গারা এই লড়াইয়ে খুব ভালো করছে। তারা হচ্ছে, যেমনটি আমরা চাই, সক্ষম এবং স্বপ্রণোদিত বাহিনী যারা আইসিলকে পরাস্ত করতে পারে এবং চমৎকারভাবে তাদের ওই অঞ্চল যোগ্যতার সঙ্গেই শাসন করতে পারবে। বুধবার কাটার একটি অঘোষিত সফরে বাগদাদ গেছেন। সেখানে তিনি ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এবং প্রতিরক্ষামন্ত্রী খালেদ ওবায়দির সঙ্গে বৈঠকে আইএস বিরোধী তৎপরতা আরও গতিশীল করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইচ্ছের কথা জানান। কার্টার বলেন, আজ আইএসের পরাজয় ত্বরান্বিত করার জন্য আর কী করা যেতে পারে সে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করবেন। গত বছর অগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্র বিমান আক্রমণের মাধ্যমে ইরাকি সৈন্যদের সহায়তা করে আসছে, তবে এ পর্যন্ত তারা স্থলবাহিনী পাঠানোর বিষয়টি নাকচ করে এসছে। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনের অদূরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করছেন। এর লক্ষ্য হচ্ছে আক্রমণ প্রতিহত করা এবং স্বদেশভূমি রক্ষা করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টাগুলো পর্যালোচনা করা এবং এই বৈঠকের পর ওবামার একটি বিবৃতি দেওয়ারও কথা রয়েছে। এ মাসের গোড়ার দিকে ক্যালিফোর্নিয়ার সান বার্নান্দিনোতে এবং গত মাসে প্যারিসে প্রাণঘাতী হামলার পর প্রেসিডেন্ট আমেরিকানদের আশ্বস্ত করতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিবৃতি দিয়েছেন। মনে করা হচ্ছে সান বার্নার্ডিনোর ওই হামলা চালিয়েছিল যে দম্পতি তারা ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত ছিল। সোমবার পেন্টাগনে গিয়ে ওবামা বলেন, তিনি নিশ্চিত যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জয়লাভ করবে। তিনি আরও বলেন যে জঙ্গি গোষ্ঠী তাদের অবস্থান হারাচ্ছে এবং জঙ্গি নেতাদের লুকোবার কোনো জায়গা নেই। এরই মধ্যে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা প্রধান জে জনসন নতুন করে তৈরি করা সন্ত্রাস সতর্কীকরণ ব্যবস্থা উদ্বোধন করেছেন। বাংলাদেশের পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিবাদ দমন এবং মোকাবেলায় মসজিদ ও মাদ্রাসা কমিটি ছাত্র শিক্ষক এবং ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খুসরুর টেলিফোন বার্তা।
বাংলাদেশের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিবাদ দমন এবং মোকাবেলায় মসজিদ ও মাদ্রাসা কমিটি ছাত্র শিক্ষক এবং ওলামাদের সাথে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ওলামা মাসায়েক পরিষদ নামের একটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে পুলিশের প্রধান শহীদুল হক জানান, ইতিমধ্যে স্থানীয় পর্যায়ের ডিআইজি এসপি সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, দেশব্যাপী প্রতিটি থানায় পুলিশ এবং ওলেমাদের সমন্বয়ে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করা হবে। এছাড়া কোনো মাদ্রাসা মসজিদ কমিটির কেউ জঙ্গিবাদে মদত দিচ্ছে কিনা তাও নিশ্চিত করার কথা জানানো হয়েছে ওই বৈঠকে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে নেপালে পণ্য প্রবেশে ভারতীয় বাধার কারণে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক পণ্যের সহজ প্রবেশাধিকার বিষয়ক একটি চুক্তি সম্পাদন বিলম্বিত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালে পণ্য প্রবেশে ভারতীয় বাধার কারণে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক পণ্যের সহজ প্রবেশাধিকারের বিষয়ক একটি চুক্তি সম্পাদন বিলম্বিত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ সম্পর্কিত চুক্তি সম্পাদনের জন্য দিনক্ষণ স্থির করা হলেও নেপালি কর্মকর্তারা ঢাকায় আসতে পারছেন না। এবছরের মধ্যেই সচিব পর্যায়ের বৈঠকে এই চুক্তি সম্পাদনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল। দুই দেশের সমঝোতা অনুযায়ী বাংলাদেশ নেপালের 108টি পণ্যকে এবং নেপাল বাংলাদেশের 60টির মতো পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে বলে কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনায় চূড়ান্ত হয়েছিল। নেপালে পণ্য প্রবেশে বাধা সহ এই সংক্রান্ত জটিলতায় ঢাকা কাঠমান্ডু সরাসরি বাস চলাচলের বিষয়টিও পিছিয়ে গেছে। তাছাড়া নেপালের আমদানি করা পণ্য নিজ দেশে নেওয়ার জন্য বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনাও কর্মকর্তারা পিছিয়ে দিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উড়িষ্যা থেকে ধৃত আব্দুর রহমান আল কায়দার হয়ে পশ্চিমবঙ্গেও জাল বেছানোর কাজ করছিল। উপমহাদেশে আল কায়দার সংগঠন আকিসের হাত ধরে কাজ করছিল সে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পার্শ্ববর্তী রাজ্য থেকে এসে জিহাদি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল আব্দুর রহমান। বেশ কয়েকবার এ রাজ্যে ঘুরেও গিয়েছিল সে। ধৃত এই জঙ্গিকে জেরা করে চাঞ্চল্য করে এই তত্ত্ব উঠে এসেছে ওড়িশা পুলিশের হাতে। এখানে কোথায় কোথায় এই জঙ্গি জাল ছড়িয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে ওড়িশা পুলিশ এবং গোয়েন্দা দপ্তর। মঙ্গলবার রাতে ওড়িশা পুলিশ ও দিল্লি পুলিশের স্পেশাল অপারেশনে ধরা পড়ে আব্দুল রহমান। তদন্তে জানা যাচ্ছে আব্দুলের সঙ্গে এ রাজ্যের যোগাযোগ অনেক দিনের। ভাই তাহের আলীর সূত্র ধরেই তার এখানে যাতায়াত শুরু হয়। বিভিন্ন সভার আড়ালে মূলত জিহাদি ভাষণ প্রচার করাই ছিল তার মূল কাজ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হন না কেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। আন্তর্জাতিক সংবাদদাতাদের সঙ্গে তাঁর বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমেরিকান জনগণ যাকেই প্রেসিডেন্ট নির্বাচিত করুন না কেন, তিনি তাঁর সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন যে এই সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তাঁর আলোচনায় এরকম আভাস পাওয়া গেছে যে সমস্ত বিষয় কেবলমাত্র যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা যেতে পারে, যুক্তরাষ্ট্র সে ব্যাপার নিয়ে এগিয়ে আসতে রাজি রয়েছে। সিরিয়া প্রসঙ্গে পুতিন বলেন, রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন যে সিরিয়ার জনগণকেই এটা ঠিক করতে হবে যে তাদের দেশ কে শাসন করবে। মিস্টার পুতিন বলেন, সিরিয়ার রাশিয়ার কোনো স্থায়ী ঘাঁটির দরকার আছে কিনা সেটা তিনি নিজেই জানেন না। তুরস্ক প্রসঙ্গে পুতিন বলেন যে বর্তমান তুর্কি নেতৃত্বের সঙ্গে টানাপোড়েনের সম্পর্কের কোনো অবসান ঘটার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন যে তুরস্ক তাঁর কর্মকাণ্ড ব্যাখ্যা করার কোনো চেষ্টা না করে নেটোর সাহায্যের দিকে মুখ ঘুরিয়ে নেয়। রাশিয়ার অর্থনীতি সম্পর্কে তিনি ইতিবাচক মন্তব্য করে বলেন, রাশিয়া সংকট উত্তরণ করেছে, অন্তত তীব্র সংকটের অবসান ঘটেছে। সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের শেয়ার বিষয়ক মামলার জন্য শনিবার আদালতে উপস্থিত থাকবেন। সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
জওহরলাল নেহরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের শেয়ার নিয়ে দুর্নীতির অভিযোগের একটি মামলা শনিবার দিল্লির একটি আদালতে উঠবে। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা, আদালতে হাজির হয়ে সোনিয়া ও রাহুল গান্ধী জামিন চাইবেন নাকি জামিন না নিয়ে জেলে যাওয়ার বিকল্পই বেছে নেবেন। অতীতে 1977 সালে নির্বাচনে পরাজয়ের পর ইন্দিরা গান্ধী জনতা সরকারের আমলে আদালত থেকে একটি মামলায় জামিন না নিয়ে কয়েকদিন জেলে কাটিয়ে এসেছিলেন। তার জেরেই ইন্দিরা প্রবল জনসমর্থন ফিরে পান। জেলে গিয়ে ইন্দিরা যেন শহীদের মর্যাদা পেয়ে গেলেন। সেই নজির মাথায় রেখেই কংগ্রেস নেতৃত্ব মনে করছেন সোনিয়া ও রাহুল কয়েকদিন জেলে ঘুরে এলে কংগ্রেস দলের কোণঠাসা অবস্থার হয়তো উন্নতি হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লিবিয়ার পরস্পর বিরোধী সরকারগুলির সদস্যরা একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যদিও এই বহুল বিতর্কিত চুক্তির বৈধতা নিয়ে উদ্বেগ রয়েছে। প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার মরক্কোতে একটি অনুষ্ঠানে জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তি সই করেছেন। 2011 সালে দীর্ঘকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির উৎখাতের পর লিবিয়ায় যে অস্থিতিশীলতা চলছে তার অবসানের লক্ষ্যেই এই শান্তি চুক্তি। এতে 40 দিনের মধ্যে সেখানে নতুন ঐকমত্যের সরকার গঠনের কথা বলা হয়েছে, যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তব্রুক সরকারের এবং ত্রিপোলিতে ইসলামপন্থী সমর্থিত সরকারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। উভয় পক্ষের অংশগ্রহণ সত্ত্বেও এটা এখনও পরিষ্কার নয় যে কতজন ওই চুক্তি সমর্থন করছেন এবং কারা এটা সই করবেন। ত্রিপোলি এবং তাব্রুকে পরস্পর বিরোধী সরকার গঠনের পর এই প্রথম সংসদ নেতা আকিলা সালে এবং নুরি আবু সাহমানের মধ্যে সরাসরি সাক্ষাৎ হল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। সৌদি সামরিক জোটে অংশগ্রহণ নিয়ে সাংবিধানিক সংকটে পড়তে পারে বাংলাদেশ। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন জাতিসংঘ ছাড়া কোনো সামরিক জোটে অংশ নেওয়া সংবিধান পরিপন্থী। মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
সৌদি আরব বলছে এটি সামরিক জোট। এই জোট ইরাক, সিরিয়া, মিশর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে বলেও সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান এরই মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু বাংলাদেশ প্রাথমিকভাবে জোটে অংশ নেওয়ার সম্মতি দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। তবে কি বাংলাদেশ সামরিক অভিযানে অংশ নেবে? সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এই প্রতিনিধিকে বলছিলেন সংবিধানের দুটি অনুচ্ছেদ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সৌদি আরবের তরফ থেকে জোটভুক্ত কোন দেশকে এখন পর্যন্ত জোটের চূড়ান্ত রূপরেখা জানানো হয়নি। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এখন পর্যন্ত লিখিত কোনো প্রস্তাব ঢাকায় পৌঁছায়নি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুধু ফোনেই কথা বলেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্যারিস হামলার পর ইউরোপ জুড়ে যে নিরাপত্তা আশঙ্কার সৃষ্টি হয় তারই প্রেক্ষিতে ইউরোপিয়ান সরকারসমূহ বোঝার চেষ্টা করছেন কি কারণে ইউরোপিয়ান মুসলমান তরুণ সমাজ জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে, ইসলামিক স্টেটে যোগ দিচ্ছে, নিজ দেশেই কেন জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ইসলামিক স্টেট জঙ্গি দলে যে তরুণ ইউরোপিয়ান মুসলমানেরা সম্প্রতি যোগ দিচ্ছে তার মাত্রা ভয়াবহ। ধর্মতত্ত্ব বিবেচনায় নিয়ে বা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে তারা তা করছে সে কথা বলা মুশকিল। জিহাদি হওয়া ওই তরুণদের এটি এক ধরনের স্টাইল, লাইফস্টাইল। প্যারিস হামলার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন বেলজিয়ান কর্তৃপক্ষ, প্যারিস কর্তৃপক্ষ। প্রতিবেশী এবং স্বজনদের সঙ্গে কথা বলে যে ধারণা মিলেছে তাতে বোঝা যায় ধর্মীয় বিশ্বাস বা চেতনা তাদের কাছে জিহাদি হবার প্রেরণা নয়, জিহাদিদের জীবনযাপনের ধরন তাদেরকে আকৃষ্ট করেছিল। তারা জিহাদি হওয়াকে এক ধরনের অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছিল। ব্রাসেলসের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান এগমন্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অধ্যাপক রিক কুলসায়েদ বললেন,
নাও দিস প্যারিস অ্যাটাক অফ ফ্রাইডে ওয়াজ দি Unfortunately, the first successful attack by this, I would say this network. So
ইউরোপের এই তরুণ জিহাদি দলের প্রথম সফল হামলা ছিল প্যারিস হামলা। তৃণমূল পর্যায়ের অসহায় তরুণদের প্রতি সহানুভূতি দেখিয়ে IS জঙ্গিরা তাদেরকে দলে ভিড়িয়ে এই হামলা ঘটায়। প্যারিস হামলা জড়িত অনেকেই ধর্ম নিরপেক্ষ জীবনে অভ্যস্ত ছিল, তাদের অনেকে আবার মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধের সঙ্গেও যুক্ত ছিল। প্যারিস হামলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ব্যর্থ হওয়া তরুণ সালাহ আব্দেসালামের ভাই মোহাম্মদ আব্দেসালাম জানান তার ভাই খুব একটা ধার্মিক ছিল না, মসজিদে যেত না, মাঝে মধ্যে নামাজ পড়ত, জিন্স টি শার্ট এসব আধুনিক পোশাক পরত সে। প্যারিস হামলা জড়িত দুই তরুণ যারা সেদিন মারা যায়, নিহত সালাহ ও তার বড় ভাই ব্রাহিম, মোলেনবিক এলাকার অভিবাসী অধ্যুষিত ব্রাসেলসে একটি বার চালাত। ধর্মীয় চেতনা বিশেষ করে ইসলাম ধর্মের চেতনায় বিশ্বাসী হলে বার ব্যবসা তো হবার কথা নয়, এমন অভিমত ব্যক্ত করলেন বিশেষজ্ঞরা। তবে তদন্তে দেখা গেছে ফ্রান্সে সম্প্রতি ছোটখাটো অপরাধ করে জেলখাটা তরুণদেরকে জিহাদি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে নানা প্ররোচনায় আকৃষ্ট করে। উদাহরণস্বরূপ শার্লি এবদোতে হামলার ঘটনায় সম্পৃক্ত এমোদি কাউলিবালি যে গত জানুয়ারিতে ভয়ঙ্কর গুলির ঘটনা ঘটায় তারও বড় অপরাধ ঘটানোর কোনো অতীত ছিল না। প্যারিস হামলায় জড়িত ওই দুই ভাই কি তাহলে সুচতুরভাবে জঙ্গিদের আদর্শে উজ্জীবিত হয়ে গোপনে কাজকর্ম চালাচ্ছিল, নাকি এমনও কি হতে পারে যে ওই তরুণেরা জিহাদি হওয়াকে স্রেফ লাইফস্টাইল হিসেবেই নিয়েছে বা তাদের অন্তরে থাকা ক্রোধ প্রশমনের পথ হিসেবে বেছে নিয়েছে সামাজিক বৈষম্যের বিপরীতে? বিশেষজ্ঞদের অভিমত এমন। অধ্যাপক রিক কুলসায়েদ বললেন, আংশিকভাবে এসব ঘটছে ক্রোধের কারণে। 80 এবং 90 এর দশকে পাকিস্তান, আফগানিস্তান বা ইরাকে যারা যে বয়সে জিহাদে অংশ নিতে যেত তাদের তুলনায় এই প্রজন্মের জিহাদিসদের বয়স অনেক কম। এখনকার এইসব জিহাদিসদের সামাজিক মাধ্যমের পোস্ট পড়ে বোঝা যায় তাদের বিদ্রোহ তারুণ্যের অস্থিরতার সঙ্গে আত্মমগ্নতা মিলে অন্য এক ধরনের চেতনা তাদের মনে কাজ করে যা তাদেরকে জিহাদি হতে তাড়িত করে। খুচরো সন্ত্রাসী দল, কিশোর অপরাধ অথবা মাদক চোরাচালানিদের মতো এখন সিরিয়ায় ইসলামিক স্টেটের যোগদানের বিষয়টি তরুণদের কাছে ফ্যাশনের মতো হয়ে দাঁড়িয়েছে। রিক কুলসায়েত মনে করেন, ইসলামিক স্টেটে নতুন যারা যোগ দিচ্ছে তারা সালাফি জিহাদিস্ট কিনা তার পরোয়া করে না ইসলামিক স্টেট। ইসলামিক স্টেটের মূল লক্ষ্য হচ্ছে ইউরোপ আক্রমণ ঘটাতে তাদেরকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় সেটি নিশ্চিত করা। সমাজের দুর্বল অসহায় তরুণদেরকে দলে ভেড়ানোই তাদের টার্গেট। প্যারিস হামলার ঘটনায় জড়িতদের অনেকেই এমন ছিল, এ প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। 13 নভেম্বরের সন্ত্রাসী ঘটনার অন্যতম প্রধান নেতা আব্দেল হামিদ অ্যাবাতেদের চাচাতো বোন হাসনা আইদ বৌলাচেনের পোশাক দেখে তেমনটি আঁচ করা যায়। তার পরনে ছিল কাউবয় হ্যাট, বুট, জিন্স এবং নিকাব। সেন্ট ডেনিসের 7 ঘন্টার গোলাগুলির সময় মারা যাওয়া এই তরুণী মাত্র 6 মাস আগে থেকে এই জিহাদিস্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। তার পরিবার এবং স্বজনরা জানায়, 26 বছর বয়সী হাসনা সালাফিবাদী জিহাদি দলে যোগ দেওয়ার আগেও সে ছিল পার্টি গার্ল, সিগারেট টানত, ভদকা পান করত এবং মাদকাসক্তও ছিল। প্যারিস হামলায় জড়িত সর্বকনিষ্ঠ ফ্রান্সে জন্মগ্রহণকারী তরুণ বিলাল হাদফিও মাত্র কমাস আগে এই সালাফি আদর্শে উজ্জীবিত হয়। চলতি বছর জানুয়ারিতে প্যারিসে শার্লি এবদো হামলার পর সে বদলাতে থাকে। ওই হামলার পর তার শিক্ষক বেলজিয়ামের রেডিও ওয়ানের এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাতফির বক্তব্য ছিল, সে বলেছিল ওই ম্যাগাজিনে হামলা করাটা ঠিকই হয়েছে কারণ সেটি তার ধর্ম নিয়ে কটাক্ষ করেছিল। 20 বছর বয়সী এই তরুণ সম্পর্কে তার মায়ের বক্তব্য হচ্ছে, সে একটি টাইম বোমা। ফেব্রুয়ারিতে সে সিরিয়ায় চলে যায় এবং জিহাদে অংশ নেয়। ইউরোপে ফিরে এসে প্যারিস স্টেডিয়ামের বাইরে সে আত্মঘাতী বোমা হামলা চালায়। ইসলামিক জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেন পিটার ওস্টায়েন, তিনি বললেন, এইসব তরুণেরা অতি দ্রুত মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই জঙ্গিবাদী আদর্শে উজ্জীবিত হয়ে পড়ে। অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে, বকে যাওয়া তরুণ তরুণীরা ধর্মগ্রন্থের উদ্ধৃতি থেকে অনেক সময় আকৃষ্ট হয়, তার সঙ্গে ইসলামিক স্টেটের নৃশংস বর্বরতাকে তারা বীরত্ব হিসেবে নেয়। সামাজিক বৈষম্য, নানা অসঙ্গতি, ধর্ম, জাতিগত বৈষম্য এসবও তাদেরকে জঙ্গিবাদে আকৃষ্ট করে। বেলজিয়াম এবং ফ্রান্সে আইসিসের রয়েছে শক্ত অনলাইন নেটওয়ার্ক, রয়েছে ফ্যান ক্লাবও। তরুণ তরুণীদেরকে বয়ঃসন্ধিকালের অস্থিরতাকে কাজে লাগিয়ে জিহাদের প্রতি আকৃষ্ট করে জঙ্গিরা। ধর্ম, সামাজিক বৈষম্য, পুঁজিবাদ ইত্যাদি নানা আদর্শের কথা বলে তারা তাদেরকে দলে ভেড়ায়। উপরন্তু অর্থ, বিত্ত এবং পরকালের পুণ্যের লোভ দেখানো হয়। রিক বলেন, এখন এটি একটি প্রজন্মগত সংঘাতে পরিণত হয়েছে।
বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন এমন দুজন তরুণ কর্মী জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন এইডের ঢাকা কার্যালয়ের বিভাগীয় ব্যবস্থাপক তাজরিন হোসেন এবং বাংলাদেশ ইউথ মুভমেন্ট ফর ক্লাইমেটের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ রেজওয়ান ভয়েস অফ আমেরিকাকে তাদের মতামত দেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।
ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন এইডের ঢাকা কার্যালয়ের বিভাগীয় ব্যবস্থাপক তাজরিন হোসেন, যিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তার প্রতিষ্ঠানের জলবায়ু সংক্রান্ত কয়েকটি প্রকল্পের তদারকি করেন, চুক্তিটিকে বিশ্ববাসীর জন্য একটি ইতিবাচক বিষয় হিসেবে বর্ণনা করে এর কিছু ত্রুটির উল্লেখ করেন। কিভাবে, কারণ আপনি যদি কার্বন নিঃসরণ না কমান এবং বিজ্ঞানকে যদি আপনি আপনার বিবেচনার মধ্যে না নিয়ে আসেন, বিজ্ঞান এখন বলছে যে আমরা প্রায় 3-4 ডিগ্রি টেম্পারেচার রেজের দিকে চলে যাচ্ছি এবং সেটাকে অবশ্যই 1.5-1.5 ডিগ্রি মধ্যে আপনাকে রাখতে হবে। কিন্তু এই আচরণবিধি যদি ঠিক না হয় এবং চুক্তি বাস্তবায়নের
জন্য যদি যথেষ্টভাবে কার্যকর করা হয়, সবাই যদি রিনিউয়েবল এনার্জি সেই দিকে স্থাপিত না হয় ফসিল ফুয়েল ব্যবহার করতে থাকে, তাহলে এটা একজন সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। আরও যদি আমরা যোগ করতে চাই জলবায়ু পরিবর্তনের ক্ষতি রক্ষা করার বিষয়টি হচ্ছে এই প্যারিস চুক্তির মূল বিষয় ছিল, এবং এবং যাদের জন্য ক্ষতি অলরেডি হয়েছে তাদের জন্য একটা অর্থের সহায়তার বিষয় রাখানো ছিল, থাকার উচিত ছিল। কিন্তু আপনি যদি খেতে দেখেন আমাদের মতো দরিদ্র দেশ যারা বাংলাদেশ, তাদের জন্য কিন্তু অর্থের কোনো সহায়তার প্রতিশ্রুতি সেইভাবে কোনো কিছুই বলা হয়, কিন্তু তারপরে আরো অনেক কিছু করার রয়েছে। এবং আমাদের দেখতে হবে যে পলিটিক্যাল উইলটা কিরকম, তাদের সদিচ্ছা কিরকম, শুধু নিজের জন্য না দরিদ্র দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে এবং আমাদের ফিউচার জেনারেশনকেও সহায়তা দেওয়ার জন্য।
বাংলাদেশ ইউথ মুভমেন্ট ফর ক্লাইমেটের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ রিজওয়ান প্যারিস চুক্তিকে বিশ্ববাসীর জন্য একটি বিরাট অর্জন বলে আখ্যায়িত করে বলেন,
এই বিশ্লেষণটি আসলে একটি বা একটি শব্দে ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটি আসলে করা যাবে না, কারণ এই চুক্তির অনেকগুলো দিক রয়েছে। এর আগে থেকেই যে আলোচনা চলে আসছিল বিভিন্ন দেশগুলোর মধ্যে বিগত কয়েক বছর ধরে, সেটি যদি বিশ্লেষণ করা যায় এবং এই চুক্তি করতে বা চুক্তিতে পৌঁছতে যে প্রক্রিয়াটি রয়েছে সেটা যদি বিশ্লেষণ করা যায়, সেই ক্ষেত্রে একটি জিনিস বলা যায় যে নিঃসন্দেহে এটি একটি অর্জন যে বিশ্বের প্রায় 195টি দেশ একটি বিষয়ে সম্মত হয়েছে, এবং এই ক্ষেত্রে এটি একটি অর্জন হতে পারে যে বিশ্বের সবগুলো দেশকে এক জায়গায় নিয়ে এসে গেছে একটি চুক্তির বিষয়ে।
তবে তিনি বলেন যে চুক্তিটি হয়েছে এর কিন্তু এখানেই শেষ নয়, বরং এটা বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষার জন্য বিশ্ববাসীর একটি ঐক্যবদ্ধ প্রাথমিক উদ্যোগ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিম উপায়ে ভোকাল কর্ডের টিস্যু আবিষ্কার করেছেন। কণ্ঠস্বর একেবারে খারাপ হয়ে গেলে তা পুনরায় ফিরে পাওয়ার ক্ষেত্রে এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে অভূত উপকারে আসতে পারে। আমেরিকার গবেষকরা কৃত্রিম যে টিস্যু আবিষ্কার করেছেন তার ভেতরে শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পেরেছেন। জেসিকা বার্মনের রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
আমাদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে আমরা কম বেশি আমাদের কণ্ঠস্বর হারাই, অর্থাৎ গলার স্বর খারাপ হয়ে যায়। কখনো ঠান্ডা লেগে সাময়িকভাবে গলায় সংক্রমণ হয় যাকে ল্যারেঞ্জাইটিস বলা হয়, আর এই সংক্রমণের ফলে গলা থেকে স্বর একেবারেই বেরোয় না। আবার অনেক সময় আমরা ফুটবল খেলার মাঠে অথবা কনসার্টে আনন্দে যখন চিৎকার করি তখনও কিন্তু সাময়িকভাবে কণ্ঠস্বর হারাই। তবে ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট নেথেন ওয়েলম বলেন, পৃথিবীময় লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর কিন্তু স্থায়ীভাবে হারিয়ে যায়, অর্থাৎ মানুষের কণ্ঠস্বর খারাপ হয়ে যায়। তিনি বললেন, ভেবে দেখুন, একজন কথা বলতে পারতেন কিন্তু হঠাৎ করে কথা বলা একেবারেই বন্ধ হয়ে গেছে, এই অভিজ্ঞতা কতটা বেদনাদায়ক। তিনি বললেন,
Certain congenital problems or scarring or tissue loss following surgery.
তিনি বললেন, কিছু কিছু ক্ষেত্রে জন্মগত সমস্যা অথবা টিস্যু আক্রান্ত হয়েও কণ্ঠস্বর নষ্ট হয়ে যায়। ক্যান্সার অথবা হিউম্যান পেপিলোমা ভাইরাস বা HPV-র কারণে ঘা হয়ে কণ্ঠস্বর খারাপ হলে তা সারিয়ে তোলার জন্য বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা খুব সহজ নয়। রাস্তাঘাট, কর্মক্ষেত্রে, সামাজিক পরিবেশে, এমনকি আপন মানুষের মাঝেও কণ্ঠস্বরের এই ধরনের সমস্যা সামাজিক প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াতে পারে, যা খুবই দুঃখজনক। ওয়েলম এবং তার সহকর্মীরা মৃতদেহ থেকে বিশেষ ধরনের টিস্যু নিয়ে তা ত্রৈমাত্রিক কোলাজেন স্ক্যাফোল্ডে বাড়তি দিয়েছেন। ক্যান্সার নয় বরং অন্য কারণে যাদের ভয়েস বক্স অপসারণ করা হয়েছে এমন চারজনের কণ্ঠে তা ব্যবহারের চেষ্টা করেন। দু সপ্তাহের মধ্যে ওই টিস্যু বা গুচ্ছ কোষগুলো প্রায় পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং তা কুকুরের দেহে স্থাপন করা যায়। ওয়েলম বলেন, মানুষের কণ্ঠস্বরের জন্য প্রয়োজনীয় মাত্রায় অর্থাৎ 15-18 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার পুরু কর্ড সৃষ্টি করা সম্ভব। ট্রান্সলেশন মেডিসিন নামের বিজ্ঞান বিষয়ক জার্নালে গবেষকেরা কিভাবে কৃত্রিম উপায়ে এই স্বর সৃষ্টিকারী কর তৈরি করছেন তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানীরা জৈব ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে নাক, কান এবং খাদ্যনালীর কোষের আর্দ্র আবরণ, যা শ্লৈষিক ঝিল্লি বলে পরিচিত, এমন কোষ বা টিস্যু তৈরি করেছেন এবং ওই টিস্যুগুলোকে কৃত্রিম শ্বাসনালীর ভেতরে স্থাপন করেছেন এবং পরে স্বরযন্ত্রের ভেতর দিয়ে আর্দ্র বাতাসের প্রবাহ সৃষ্টি করেছেন। ওয়েলম সাংবাদিকদের জানিয়েছেন যে জৈব ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বাকযন্ত্রের টিস্যু সৃষ্টি করা হয়েছে এবং এর শব্দও উৎসাহজনক। তিনি বললেন, এই স্বর কিছুটা অদ্ভুত, অনেকটা রোবটের মতো। নতুন ভয়েস বক্স বা স্বরযন্ত্রের ওই টিস্যু মানবদেহে ভালোভাবে কাজ করছে না বা তা নিরাপদ নয়, এমন কিন্তু নয়। এবং এভাবেই নতুন স্বরযন্ত্র সহজেই মানুষের দেহে স্থাপন করা সম্ভব হতে পারে। আর এর বাড়তি সুবিধা হল এই যে, স্বাভাবিক কারণে দেহ অসুস্থ হলেও টিস্যু বা গুচ্ছ কোষগুলো কিন্তু আক্রান্ত হবে না। গবেষণাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে যে ইঁদুরের দেহে এই টিস্যু খুব ভালোভাবে কাজ করছে। ওয়েলম জানান, মানুষের দেহে এর পরীক্ষা চালাতে আরও কয়েক বছর লাগবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই ব্যাপকতর করার লক্ষ্যে কুর্দিদের সঙ্গে আলোচনার জন্য ইরাকের উত্তরাঞ্চলে গিয়ে পৌঁছেছেন। কার্টারকে ইরবিল বিমানবন্দরে স্বাগত জানান ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উপপ্রধানমন্ত্রী কুবাত তালাবানি। পরে তিনি কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গে দেখা করবেন এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীও পরিদর্শন করবেন। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনের অদূরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করছেন। এর লক্ষ্য হচ্ছে আক্রমণ প্রতিহত করা এবং স্বদেশভূমি রক্ষা করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টাগুলো পর্যালোচনা করা। এই বৈঠকের পর ওবামার একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতার অ্যালেন পার্কে পঞ্চম বড়দিনের মেলার উদ্বোধন করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
অসহিষ্ণুতার বাতাবরণে ভগবান যিশুর দেখানো পথেই চলার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে প্রদীপ জ্বালিয়ে পঞ্চম কলকাতা ক্রিসমাস উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উৎসব মঞ্চে তিনি অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য বিশপ অশোক বিশ্বাস, উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডেরেক ওব্রায়েন, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সংসদ সদস্য সুব্রত বক্সী প্রমুখ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হন না কেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। তিনি আরও বলেন যে এই সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তাঁর আলোচনায় এরকম আভাস পাওয়া গেছে যে সমস্ত বিষয় কেবলমাত্র যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা যেতে পারে, যুক্তরাষ্ট্র সে ব্যাপার নিয়ে এগিয়ে আসতে রাজি রয়েছে। সিরিয়া প্রসঙ্গে পুতিন বলেন, রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে। লিবিয়ার পরস্পর বিরোধী সরকারগুলি সদস্যরা একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে, যদিও এই বহুল বিতর্কিত চুক্তির বৈধতা নিয়ে উদ্বেগ রয়েছে। প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার মরক্কোতে একটি অনুষ্ঠানে জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তি সই করেছেন। আফ্রিকান ইউনিয়ন বুরুন্দিতে সহিংসতা অবসানের দাবি জানিয়েছে এবং বলছে যে বুরুন্দিতে গণহত্যার পরিস্থিতি সৃষ্টি হোক সেটা তারা কোনোভাবেই মেনে নেবে না। আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা বিষয়ক পর্ষদ বুরুন্দিতে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে এবং এই হানাহানি গৃহযুদ্ধের রূপ নিতে পারে, জাতিগোষ্ঠীগত সংঘাতে পরিণত হতে পারে এবং 1994 সালে যেমনটি রোয়ান্ডায় গণহত্যা হয়েছিল তেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.